الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله مع الذين اتقوا والذين هم محسنون اس آیت کا ترجمہ ہے
এই আয়াতের অনুবাদ হল নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা অনুগ্রহশীল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, কোরআন শরীফে সকল বিষয়ে তাকওয়া অর্থাৎ খোদাভীতি এবং পরেজগারি অর্থাৎ মিতাচারিতার সংযমের তাকিদ পূর্ণ নির্দেশ রয়েছে। সুতরাং তাকওয়াই সেই মৌলিক শর্ত, মৌলিক বিষয় যা খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে বা নৈকট্য লাভ হয় যার মাধ্যমে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনারা সবাই এর অনুবাদও শুনেছেন যা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকাউ, নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে অর্থাৎ তাকওয়ার নীতির ভিত্তিতে জীবন যাপন করে, তাকওয়া বা খোদাভীতির নীতি অনুসরণ করে। আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা সেই সকল রাস্তা অনুসরণ করে যারা যা তাকওয়ার দিকে পরিচালিত করে, তাকওয়ার উপরে পরিচালিত করে। তো এই অনুবাদের মাধ্যমে এটিও স্পষ্ট হল যে পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক শ্রেণী তারা যারা তাকওয়া অনুসরণ করে, তাকওয়ার নীতি অনুসারে জীবনযাপন করে এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সৎকর্ম করে, নেক কর্ম করে আর সকল নেক কর্ম এবং ভালো কাজ করার চেষ্টা করে। আর এই কাজের পিছনে তাদের উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর নৈকট্য অর্জন। দ্বিতীয়ত, তারা এমন শ্রেণীও আছে, এমন এক শ্রেণী রয়েছে যারা বাধ্যত নেক কর্ম করে, ভালো কাজ করে, কিন্তু কাজের সময় খোদাতালা তাদের লক্ষ্য হয় না বা সব কাজের কাজ করার সময় তারা এই কথা আদৌ চিন্তা করে না যে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের উপর খোদা দৃষ্টি রয়েছে। আর এই দ্বিতীয় শ্রেণীর মাঝে তারাও আছে যারা খোদার সত্তায় বিশ্বাসী বা নেদেন পক্ষে এতটা বিশ্বাস করে যে এক খোদা আছেন যিনি স্বর্গমর্তের স্রষ্টা, কিন্তু কোনো কাজের সময় খোদার সন্তুষ্টি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় না, কোনো ভালো কাজের সময় খোদার সন্তুষ্টি তাদের উদ্দেশ্য হয় না। আর দ্বিতীয় শ্রেণী এমন এদের যারা আল্লাহ আছেন বলে বিশ্বাসই করে না, আল্লাহর পবিত্র সত্তায় তাদের কোনো বিশ্বাস নেই, তারা খোদাকে অস্বীকার করে। এই উভয় শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সাথে নেই, আমি তাদের সাথে আছি যারা প্রথম শ্রেণীর মানুষ, যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। কিন্তু আল্লাহ তাআলার রব বৈশিষ্ট্য বা রব রুবুবিয়ত, যারা তাকওয়ার নীতির ভিত্তিতে জীবনযাপন করে না, তাদেরকে বিভিন্ন নেয়ামতে ততটাই ভূষিত করছেন যতটা একজন মুত্তাকিকে করে থাকেন। কিন্তু এগুলো শুধু জাগতিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যেমন সূর্যের আলো বা বাতাস, এই বিষয়গুলো এক মোমেনও ততটাই উপভোগ করছে যতটা একজন নাস্তিক। বিভিন্ন জাগতিক বিষয় রয়েছে যেমন বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি বা জাগতিক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে উন্নতি, নতুন নতুন বিভিন্ন অভিজ্ঞতা, নতুন আবিষ্কার আদি, এর জন্য মাথা খাটানোর পর এর ফলে লব্ধ ফলাফলকে নাস্তিকও ততটাই উপভোগ করবে যতটা একজন পরহেজগার বা মুত্তাকি। ভূমিকর্ষণকে নিন, হাল চালানোর যে পরিশ্রম, এক কৃষক পরিশ্রম করে হাল চাষ করে, এক নাস্তিকও এর ফলে লাভবান হয় এবং একজন মুত্তাকিও। যারা তাকওয়ার নীতি অনুসারে জীবন যাপন করে না, যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলাকে মানে না, তাদের ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার রব রহমান এবং রহিম বৈশিষ্ট্য কার্যকরী না হতো, তাহলে এক মুহূর্তের জন্য তাদের জীবন প্রতিষ্ঠিত থাকা সম্ভব হতো না। আর আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যাদের জন্য পাপ এবং পুণ্যের দুটো রাস্তা নির্ধারণ করেছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাদের উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতে এবং কল্যাণে ভূষিত করছেন, বিভিন্ন দানে ভূষিত করছেন। কিন্তু এখানে স্পষ্ট কথা হলো, প্রকৃতির যে নিয়ম খোদাতালার রয়েছে তা সবার জন্য সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে। কিন্তু এতটা একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে খোদাতালা স্বীয় শক্তি এবং কুদরত বা শক্তিমত্তা প্রকাশের ক্ষেত্রে অনেক সময় মোমের এবং মুত্তাকির শ্রম এবং পরিশ্রমের বেশি ফল দিয়ে থাকেন। অনেক সময় বাহ্যত একই কৃষিকাজ কাফেরও করে, মোমেনও করে, কিন্তু মোমেনের দোয়ার ফলে তার ক্ষেতে ফসল বেশি হয়। হযরত মুসলিহ মাউত রাদিয়াল্লাহ আনহু সিন্ধুতে কৃষিকাজের উদ্দেশ্যে জমি ক্রয় করেন। প্রথম দিকে নিগরানী এবং তত্ত্বাবধানের জন্য বিভিন্ন বুজুর্গকে পাঠিয়েছেন, তাদের মাঝে একজন ছিলেন হযরত মৌলানা কুদরতুল্লাহ সানওয়ারি সাহেব। একবার পূর্বে আমি বলেছি, একবার হযরত মুসলিহ মাউত রাদিয়াল্লাহু আনহু সফরে আসেন, ফসল দেখছিলেন, কাপাস চাষ করা হয়েছিল। তিনি হযরত মৌলভি সাহেবকে জিজ্ঞেস করেন, যিনি সাহাবি ছিলেন, তিনি জিজ্ঞেস করেন যে কতটা ফসল ঘরে আসতে পারে। তিনি অনুমানের ভিত্তিতে একটা কথা বলেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেবেরা সাথে ছিলেন, তিনি যে ধারণা পেশ করেছেন সেটি ভুল ছিল। তিনি বা দর্দ সাহেব উভয় কথা বলছিলেন যে হযরত মৌলভি সাহেব কিছুটা বেশি বলছেন। হযরত মৌলভি সাহেব তাদের কথা শুনেন এবং বলেন, মিয়া সাহেব, আমি যেই ধারণা উপস্থাপন করছি অন্তত পক্ষে ততটা অবশ্যই ঘরে আসবে, কেননা আমি এই ক্ষেতের চার কোনায় নফল নামাজ পড়েছি। আমার এই কথার উপর দৃঢ় বিশ্বাস আছে যে আমার নফলের ফলে এই উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার ফজলে ততটাই উৎপাদিত হয়েছে। তো আল্লাহ তাআলা একই মৌসুমে, একই অবস্থায়, একই আবহাওয়ায় ফসলে যেই সার, বীজ ইত্যাদি ব্যবহার করা হয় একই ধরনের হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও দোয়ার কারণে নিজ সত্তার, নিজ অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকেন এবং উৎপাদনের মাত্রা তিনি বাড়িয়ে দেন। জাগতিক বিষয়েও খোদাতালা যে সঙ্গী এবং সাথী আছেন তার প্রমাণ মুত্তাকি পেয়ে থাকেন। কিন্তু এই বস্তু জগতের বাহিরে আল্লাহ তাআলার সত্তা যারা ঈমান রাখে, দৃঢ় বিশ্বাস যাদের রয়েছে, এমন ব্যক্তির একটা আধ্যাত্মিক জগৎ আছে যার কল্যাণ এবং যার স্বাদ এবং যার আনন্দ এক বস্তুবাদী মানুষের চোখে পড়ে না আর পড়া সম্ভবও নয়। এদের যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, তাকওয়ার নীতি অনুসরণে জীবনযাপন করে, তাদের চিন্তাধারা অনেক উন্নত হয়ে থাকে। তারা ইহ জগতের গণ্ডির বাহিরে গিয়ে চিন্তা করেন, তারা অদৃশ্যে বা গায়েবে বিশ্বাস করেন, পরকালে তাদের বিশ্বাস থাকে, আল্লাহর প্রতিশ্রুতির উপর তাদের অটল এবং অনড় বিশ্বাস থাকে, তারা তারা দোয়ার জন্য যখন হাত উঠান তখন দোয়া গৃহীত হওয়ার এবং কবুল হওয়ার নিদর্শন দেখে থাকেন। এই যুগে খোদার সাথে এই সত্য এবং প্রকৃত সম্পর্ক স্থাপনের রীতি এবং নীতি এবং পদ্ধতি হযরত মসীহ মওউদ আমাদেরকে শিখিয়েছেন। অনেক আহমদি এমন আছে যারা আল্লাহ তাআলার সাথে ব্যক্তিগত সম্পর্কের অভিজ্ঞতায় সমৃদ্ধ, আল্লাহর সাথে সত্য সম্পর্কের কারণে স্বপ্ন এবং রয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে অবহিত করেন যে এভাবেই হবে, আর অবিকল সেভাবেই ঘটনা ঘটে। আর আল্লাহ তাআলার এই সাহচর্য এবং সঙ্গের সঙ্গী হওয়ার একটি অর্থ হল মৃত্যুর পরের জীবনে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন তাও পুরা হবে। তো আল্লাহ তাআলা বলেন যে যদি মানুষ তাকওয়া এবং খোদাভীতির উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে ইহজাগতিক নিয়ামতও হে মানুষ তোমরা লাভ করবে আর পারলৌকিক নিয়ামতেও তোমরা ভূষিত হবে। তো একজন মুত্তাকি খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যখন কোনো কাজ করে ইহ এবং পারলৌকিক কল্যাণ রাজিতে সে ভূষিত হয়, এটি খোদার প্রতিশ্রুতি। যেভাবে আমি পূর্বেই বলেছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা নেক এবং সৎকর্ম করে, সৎ কাজ করে, তারাই মুত্তাকি। এমন সৎকর্মশীল বা নেক কাজ যারা করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এমন কাজ করে, এরাই মুত্তাকি। অন্য মানুষও নেক কিছু এমন আছে যারা ভালো কাজ করে, নেক কাজ করে, কিন্তু আল্লাহর জন্য করে না, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হয় না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মুত্তাকির যে সংজ্ঞা উপস্থাপন করেছেন সে অনুসারে প্রত্যেক ছোট এবং বড় পাপকে বর্জন করা, এড়িয়ে চলা আবশ্যক। শুধু পাপ এড়ানোই আবশ্যক না, বরং পুণ্য নেকি এবং উন্নত নৈতিক গুণাবলী অর্জনের ক্ষেত্রে উন্নতি আবশ্যক। আর একই সাথে আল্লাহর সাথে সত্য এবং প্রকৃত সম্পর্ক স্থাপনও আবশ্যক। এগুলো হলেই কোন ব্যক্তি মুত্তাকি আখ্যায়িত হতে পারে। আল্লাহর সাথে বস্তুনিষ্ঠ সম্পর্ক, সত্য সম্পর্ক কি, তা হল আল্লাহর ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং যথাসাধ্য খোদার নির্দেশ অনুসারে চলার জন্য নিজের সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে কাজে লাগানো, কাজে নিয়োজিত করা। আর এটি যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাকওয়ার পরবর্তী স্তরের কথা এই আয়াতে উল্লেখ করেছেন, তা হল ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মুহসিনের অর্থ হল কাউকে পুরস্কৃত করা, কোনো চেষ্টা না থাকা সত্ত্বেও কাউকে দানে ভূষিত করা। এমন দানশীলদেরকে মুহসিন বলা হয়, বা কারোর সাথে, মুহসিনের অর্থ হল কারোর সাথে সদ্ব্যবহার করা। মুহসিন শব্দের আরেকটি অর্থ হল নিজের কাজে পরাকাষ্ঠা অর্জন, নিজের কর্মে পরম মার্গে উপনীত হওয়া, নিজের কাজের পেশার ভালো, পেশায় ভালো দক্ষতা অর্জন, প্রত্যেক কাজ স্থান কাল ভেদে সর্বোত্তম কাজ করা। তো এক কথায় মহসেন দু ধরনের হয়ে থাকে, যারা অন্যের জন্য হৃদয়ে ব্যথা লালন করে এবং তাদের সেবার জন্য সদা চির প্রস্তুত থাকে। এটি দেখে না যে সেই ব্যক্তি কোন ধর্ম বা কোন ফেরকার অনুসারী, ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে মানবতার সেবা তাদের ব্রত হয়ে থাকে। আর সময় বা প্রয়োজনে অন্যের কাজে লাগা, আর তার যতটা সম্ভব অন্যের জন্য স্বাচ্ছন্দ্যের বিধান করা, এমন ব্যক্তি হল মহসেন। তো প্রত্যেক আহমদের জন্য আবশ্যক হল এই চেতনায় সমৃদ্ধ হয়ে মানবতার সেবা করা। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এই প্রেরণা এবং চেতনার বশবর্তী হয়ে অনেক আহমদি মানবতার সেবা করছে এবং কাজ করে চলেছে। তারা মহসেন, কিন্তু এমন মহসেন নয়, এমন অনুগ্রহকারী নয় যারা উপকার করে খোঁটা দিয়ে থাকে। সে মহসেন হতে পারে না যে কোনো উপকার করে খোঁটা দেয়। যদি খোঁটাই দিয়ে বসে তাহলে সেটি তাকওয়া হবে না, বা সেটি উন্নত চারিত্রিক বৈশিষ্ট গুণ গণ্য হবে না। তা অনুগ্রহ করে, এহসান করে, উপকার করে খোঁটা দেওয়া যাবে না। আমি দৃষ্টান্তস্বরূপ আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। আমাদের যে সমস্ত ইঞ্জিনিয়ার আছে, আমাদের স্বেচ্ছাসেবী যুবকরা আছে, অনেক ডাক্তার আছে, বা অন্যান্য পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ আছে। দৃষ্টান্তস্বরূপ আফ্রিকায় আমাদের অনেক প্রজেক্ট চলছে, এর অধীনে কাজের জন্য তারা গিয়ে থাকে। স্থানীয় সুযোগ সুবিধা বঞ্চিত মানুষকে পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে হ্যান্ড পাম্প লাগাচ্ছেন, বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছেন, স্কুল নির্মাণ করছেন তাদের জন্য, যেন শিক্ষার সুযোগ সৃষ্টি হয়, ক্লিনিক এবং হাসপাতাল নির্মাণ করছেন, যেন স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি হয়, জীবন সহজ হয় এবং তাদের কষ্ট দূরীভূত হয়। একইভাবে আমাদের শিক্ষক এবং ডাক্তাররা বছরের পর বছর সেখানে অবস্থান করে সেবা দিয়ে যাচ্ছেন, প্রতিকূল পরিস্থিতিতে সেখানে জীবনযাপন করেন। অনেক এমন জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎও নেই, পানির সুযোগও নেই, কিন্তু খেদমতের বা সেবার প্রেরণায় তারা সেখানে অবস্থান করেন। তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সেখানে যান যারা মোসেনদের বা হিতৈষীদের অন্তর্ভুক্ত। তো এই হলো মানব সেবা, এই হলো সৎকর্ম, যা কোনো কিছু বিনিময়ে কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং শুধু খোদা ভীতি আর মানব সেবার প্রেরণায় তারা এমনটি করেন। একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যখন তুফান এবং ভূমিকম্প আসে, সেখানেও আমাদের ডাক্তার এবং স্বেচ্ছাসেবীরা হিউম্যানিটি ফার্স্টের অধীনে গিয়ে সেবামূলক কাজ করে থাকেন, কোনো লোভের বশবর্তী হয়ে নয়, বরং সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য গিয়ে থাকেন। আরও অনেকেই হয়তো সেখানে মানব সেবা করছে, কিন্তু তাদের উদ্দেশ্য খোদার সন্তুষ্টি অর্জন নয়। তো যারা সেখানে মানব সেবা করেন বা মানুষের সাথে মানুষের উপকার করেন, নিজেদের জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার করেন শুধু খোদা সন্তুষ্টির উদ্দেশ্যে, এমন মানুষই প্রকৃত অর্থে মুত্তাকি অর্থাৎ তাকওয়া অবলম্বনকারী, আর মুহসিন অর্থাৎ পরোপকারী হিতৈষী। আমি পূর্বেই বলেছি, আহমদিয়া ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীরা বোরকিনা ফাসোতে একটা মডেল ভিলেজ বা আদর্শ গ্রাম বানিয়েছেন, যাতে বিদ্যুৎ এবং পানির সুযোগ সুবিধা আছে, ফুটপাথ আছে, স্ট্রিট লাইট, কমিউনিটি সেন্টার আছে, যা স্থানীয় চাহিদা পূরণ করে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি করা হয়ে থাকে, ছোট একটি গ্রিন হাউস আছে যাতে সবজি ইত্যাদি লাগানো হয়, যা স্থানীয় চাহিদা পূরণ করতে পারে, যাতে পানি সিঞ্চনের ব্যবস্থা রয়েছে। একইভাবে হ্যান্ডপাম্প লাগানো হচ্ছে বিভিন্ন গ্রামে আমাদের কর্মীরা। এদের কাজ শেষ হওয়ার পর স্থানীয় লোকদের আনন্দের কোনো সীমা থাকে না, তা দর্শনীয় হয়ে থাকে। তারা যখন এখানে ছবি নিয়ে আসেন তখন বোঝা যায় যে কত বড় কাজ, যাকে আমরা সামান্য ভাবছিলাম, কিন্তু তাদের দৃষ্টিতে এর গুরুত্ব অপরিসীম। তার চেহারা আনন্দ উদ্ভাসিত থাকে। 8-10 বছরের এক বালক যখন 4-5 মাইল দূর থেকে এক বাল্টি পানি নিয়ে এসে থাকে, তার ঘরে পরিষ্কার স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করা, এটি তার জন্য একটি নিয়ামত। এই সমস্ত কাজ কোনো কিছু পাওয়ার লোভে বা প্রতিদানের উদ্দেশ্যে হচ্ছে না, আর কোনো খোঁটা দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে না, আর কখনো খোঁটা দেওয়া হয় না। বরং আমাদের যুবকরা এবং প্রকৌশলীরা কাজ শেষে যখন ফিরে আসেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বলে যে আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর তারা ভবিষ্যতে আবার যাওয়ার প্রতিশ্রুতি দেন। এবছর 5টি আদর্শ গ্রাম পৃথিবীর বিভিন্ন দেশে বানানো হচ্ছে ইনশাল্লাহ। কোন কোন দেশের অঙ্গসংগঠন যেমন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আনসারুল্লাহ সেই খরচ ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে। একইভাবে হিউম্যানিটি ফার্স্টও এতে অবদান রাখছে, জার্মানিকেও আমি বলেছি। এই যে সেবার বা খেদমতের প্রেরণা এই সমস্ত কর্মীদেরকে মহসেনদের অন্তর্ভুক্ত করে, হিতৈষীদের শ্রেণীভুক্ত করে। একইভাবে যারা এর জন্য তহবিল সরবরাহ করে তারাও একই শ্রেণীভুক্ত। একজন আহমদি যে যুগ ইমামকে মেনেছে, যে তাকওয়ার পথে পরিচালিত হওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, সে যথাসাধ্য সেই তাকওয়ার নীতি অনুসারে জীবন যাপনের চেষ্টা করে, আর মহসেন বা উপকারী বা হিতৈষীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা তখন এমন লোকদেরকে বলেন যে আমি এমন লোকদের সাথে আছি, আমি তাদের সঙ্গী, সবসময় তাদের সাথে থাকি। আমাদের এমন ছেলে যারা কাজ করে ফিরে আসেন তারা নিজেরাই বলেন যে আমাদের কাজে অনেক সময় হঠাৎ করে সমস্যা দেখা দেয়, আর আল্লাহ তাআলা অলৌকিকভাবে স্বীয় কুদরত এবং শক্তিমত্তার পরিচয় দিয়েছেন, আর আল্লাহ তাআলা তা আমাদের অজান্তে এমন সমস্যার সমাধান করেছেন। তারা বলেন যে এর ফলে খোদার সত্তায় আমাদের ইমান আরও দৃঢ় হয়েছে। আর আমি পূর্বে বলেছি মহসেন শব্দের আরেকটি অর্থ হল নিজের ব্যাপারে তারা সচেতন থাকেন, নিজেদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টিকে তারা বৃদ্ধির চেষ্টা করেন। আর এটি মহসেন নেক কর্ম এবং সৎকর্মকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে নেয়া এবং নেক কর্ম সৎকর্মের ক্ষেত্রে উন্নতি করা, এরাই মহসেন। আর আর জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে নিজেও সজ্জিত হয়, নিজে উপকৃত হয় এবং নিজে জীবনে সেটিকে অবলম্বন করে অন্যের উপকারও করা। জ্ঞান এবং অন্তর্দৃষ্টি যতটা বৃদ্ধি পাবে আর অন্যের হিত সাধনের যতটা চেষ্টা হবে এর ভিত্তিতে, ততটাই মহসেন বা হিতৈষী বা উপকারীদের অন্তর্ভুক্ত হওয়ার আরেকটা স্তর অতিক্রান্ত হয়, একটা নতুন গন্তব্য এরপর নির্ধারিত হয়, যা আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির দিকে আরও এগিয়ে নিয়ে যায়। তো ওই আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতি হওয়ার ফলে আল্লাহর নৈকট্য লাভের নতুন আঙ্গিক সামনে আসে, খোদার নৈকট্য বৃদ্ধি পায়, খোদা বেশি কাছে আসেন, আল্লাহ তাআলার গুণাবলীর সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ হয়, বোধপত্তি লাভ হয় এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি হয়। তো যেন এটি একটি সাইকেল, এটি একটি চক্র যা পুণ্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে তাকওয়ার উন্নত মার্গে পৌঁছার সফরে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, এবং আল্লাহ নেকির যে পুণ্যে কর্ম করার তৌফিক বৃদ্ধি করেন, খোদার অধিক নৈকট্য লাভ হয়, আর এর ফলাফল স্বরূপ আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের সচেতনতা আরো বাড়ে। তো এই সমস্ত বিষয়ের মাধ্যমে আর এই সকল কাজের ফলে মানুষ এক ব্যক্তি মহসেন হয়, হিতৈষী হয়, যারা খোটা দিতে অভ্যস্ত হয় না, কোনো উপকার করে খোটা দেয় না, বরং অন্যের স্বার্থে অন্যের উপকার করতে গিয়ে নিজেকে কষ্টের মুখে ঠেলে দেয়, তারা নিজের অধিকারকে তারা জলাঞ্জলি দেয়। আর তাদের নীতি হল অন্যের অধিকার প্রদানের প্রতি মনোযোগী হও, নিজের অধিকারের উপর অধিকার পাওয়ার বিষয়ে বেশি বাড়াবাড়ি করবে না। জামাতের বাহিরের লোকদের সাথে যখন সাক্ষাৎ করি বা দুনিয়াদার বা দুনিয়ার কিট বা ইসলামের উপর যারা আপত্তি করে বা ইসলামী শিক্ষা সম্পর্কে যারা পুরোপুরি অবহিত নয় তাদের সাথে যখন সাক্ষাৎ করি তাদের তখন এই কথাই আমি তুলে ধরি, এই দুনিয়ার মানুষ পুরো চেষ্টা করে অধিকার নেয়ার উদ্দেশ্যে যে আমাদের অধিকার আমাদেরকে দাও, আর অধিকারের একটা মিথ্যা মান দাঁড় করিয়ে সেই তা অর্জনের জন্য তারা যাচ্ছে তাই করে, যা যথাসাধ্য চেষ্টা করে, আর এর ফলে যে অধিকারের দাবি করে সেও সুবিচার করে না, আর অধিকার দেয়া যার দায়িত্ব সেও পুরো অধিকার দেয় না, আর মুসলমানও এই শ্রেণীভুক্ত রয়েছে আর অমুসলিমও, আর এর ফলশ্রুতিতে ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নৈরাজ্য দেখা দেয়, অথচ ইসলাম এই শিক্ষা দেয় আর মুসলমানদের এটি করা উচিত, যা করলে পৃথিবীতে এখন যে বিশৃঙ্খলা রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান বিশ্বে বিশেষ করে তা থাকার কথা নয়। ইসলাম বলে যে অন্যের অধিকারের দাবি উঠানোর পূর্বেই তার অধিকার তাকে দাও, তার প্রাপ্যতাকে দাও, বরং তার প্রতি অনুগ্রহ করো, এসান করে মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করে তুমি মহসেনদের বা হিতৈষীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নিজেদের অভাব মোচনের ব্যাপারে তারা যতটা সচেতন তার তুলনায় বেশি তাদের চাহিদা পূরণের ব্যাপারে তুমি সচেতন হও। হাদিসে সেবক এবং চাকরদের সম্পর্কে শিক্ষা এসেছে যে নিজে যা পড়বে দরিদ্র চাকরকে তা পরাবে, নিজে যা খাবে তাকে খাওয়াবে। সার্বজনীন দৃষ্টিকোণ থেকে যদি পৃথিবীর এই শিক্ষা প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা যত্নবান হই, তাহলে কোন দেশের মানুষ ক্ষুধার্ত থাকার কথা নয়, তাদের অধিকার পদদলিত হওয়ার কথা নয়, তারা তাদের উলঙ্গ থাকার কথা নয়। আফ্রিকার বিভিন্ন দেশের বিভিন্ন ছবি চিত্র টেলিভিশনের পর্দা দেখা যায়, বাচ্চারা অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে, খোরাকের অভাবে অনেকে মৃতপ্রায় বা তাদের দৈহিক বৃদ্ধি হচ্ছে না, পুষ্টির অভাব রয়েছে, মায়েরা ক্ষুধার্ত, বাচ্চাদের দুধ দেওয়ার সুযোগ নেই, সম্পদ করায়ত্ত করার কথা না ভেবে অধিকার প্রদানের প্রতি যদি সচেতন হয় মানুষ, উপকারী এবং হিতৈষী হিসাবে যদি অন্যের যোগ্যতা এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হয়, দরিদ্রদের নিজের পায়ে দাঁড় করানো যায়, তাহলে পৃথিবীতে আজকে যেই সমস্যা দেখা যাচ্ছে তা এমনিতেই মিটে যাবে। মুসলমান বিশ্বে যদি সরকার এ ব্যাপারে সচেতন হয় আর নেতারা যদি ব্যাংক ব্যালেন্স বাড়ানোর পরিবর্তে জনসাধারণের প্রতি যত্নবান হয়, মহসেন হওয়ার যদি চেষ্টা করে, অন্যের উপকারের চেষ্টা করে, তাকওয়া এবং খোদাভীতির নীতি অনুসরণ করে, তাহলে এই সুন্দর শিক্ষার বর্তমানে মুসলমান দেশে কখনো অশান্তি, নৈরাজ্য, দারিদ্র আর ক্ষুধা থাকার কথা না। কিন্তু পরিতাপের বিষয় হলো এমন অবস্থা সবচেয়ে বেশি বিরাজ করছে, মুসলমান বিশ্বের শত্রুরা এটিকে লুফে নেয়, এটিকে কাজে লাগায়। তো যখনই আমি মানুষের সামনে এটি বর্ণনা করি আর বলে যদি তোমরা যদি সুবিচার করো আর ইনসাফের ভিত্তিতে কাজ নাও, তাহলে পৃথিবীতে আজকে যে সমস্যা বিরাজমান তা থাকার কথা নয়। তো আমার কথা শুনে তাদের অধিকাংশ বলে যে এটি সঠিক এবং ইসলামের শিক্ষা অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু নিজেদের সমাজে যখন ফিরে যায় তখন ব্যক্তিগত স্বার্থ বা দেশের স্বার্থ বা দেশীয় স্বার্থের একটা প্রতিযোগিতা আরম্ভ হয়, দেশীয় স্বার্থ চরিতার্থ করার প্রতিযোগিতা আরম্ভ হয়। দেশীয় স্বার্থ অবশ্যই দৃষ্টিগোচর রাখতে হবে, কিন্তু তা ন্যায়নিষ্ঠ হতে হবে, অন্যের অধিকার পদদলিত করে নয়। আর এটি জানা কথা যে মানুষ প্রথমে নিজের পায়ে নিজে দাঁড়ায়, একইভাবে বিভিন্ন দেশেরও উচিত নিজের অধিকার সংরক্ষণ করা, কিন্তু অন্যের সম্পদ করায়ত্ত করার জন্য, করতলগত করার জন্য দেশীয় স্বার্থের অজুহাত দাঁড় করানো এটি ঠিক নয়। দেশের স্বার্থ সামনে আসা উচিত নয়। অন্যের অধিকার বা অন্যের স্বার্থকে পদদলিত করে নিজের তথাকথিত অধিকার অর্জন এবং হস্তগত করার অন্যায় প্রচেষ্টা এটি গ্রহণযোগ্য নয়। এগুলো স্বার্থপরতা। এই এমন কথা ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের প্রসার করে থাকে। যাই হোক, প্রত্যেক আহমদীর কাজ হল তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে মহসেন বা হিতৈষীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, খোদার সঙ্গ লাভের চেষ্টা করা। আর এভাবে আমরা নিজেদেরও সংশোধন করতে পারবো আর সমাজকে নিজেদের সীমিত গণ্ডিতে ফ্যাসাদ এবং নৈরাজ্য থেকে রক্ষা করতে পারবো। আমাদের উচিত আল্লাহর গুণাবলী বৈশিষ্ট্যকে নিজ নিজ গণ্ডিতে নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে অবলম্বনের চেষ্টা করা। এবং মানুষের অধিকার প্রদানের প্রতি যদি আমরা মনোযোগী হই এবং চেষ্টা করি, তাহলে পৃথিবীর সমস্ত নিয়ামত এবং ধন সম্পদ আমাদের সেবায় নিয়োজিত হবে। আর ইহজাগতিক জীবনে এই সমস্ত ধন সম্পদের গুরুত্ব মুখ্য হবে না, বরং গৌণ হবে। আর এর ফলে তাকওয়ায় উন্নতি হবে। এক কথায়, যে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না কেন, আমাদের চিন্তাধারার কেন্দ্রবিন্দু হওয়া উচিত খোদাতালার সন্তুষ্টি। আল্লাহতালা অনুগ্রহশীলদেরকে, হিতৈষীদেরকে কিভাবে বিভিন্ন দানে ভূষিত করেন তা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, সত্য কথা হল যে কেউ আল্লাহর সমীপে আত্মসমর্পণ করবে এবং সৎকর্মশীল হবে তার জন্য তার প্রভুর নিকট প্রতিদান রয়েছে, আর তাদের উপর কোনো ভয় আসবে না এবং তারা দুঃখিত হবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের চিন্তাধারার কেন্দ্রবিন্দু যদি আমার সত্তা হয়, শুধু আমার চতুর্দিকে যদি তোমরা প্রদক্ষিণ করো, আমার সন্তুষ্টি যদি তোমাদের একমাত্র লক্ষ্য হয়, আর একজন মুমিন এবং মুত্তাকি যদি নিজেকে শতভাগ আল্লাহর সামনে সমর্পণ করে, তাহলে আল্লাহ স্বয়ং তার দেখাশোনা করেন এবং তার সকল দুঃখ দূরীভূত হয়, তার সমস্ত চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়ে যায়। যে সবকিছু আল্লাহ তাআলার দরবারে সমর্পণ করে এবং সম্পূর্ণভাবে খোদার সামনে ঝুঁকে যায়, বিনত হয় আর অন্যের হিত সাধন করে আর নিজের সমস্ত যোগ্যতা শক্তি সামর্থ্য সৃষ্টির সেবা এবং মানবতার সেবার জন্য নিয়োজিত করে, তার কি বা ভয় থাকতে পারে এবং দুঃখ থাকতে পারে। এই উভয় কাজ বান্দাকে খোদাতালার স্নেহের ক্রোড়ে স্থান দেয় এবং এটি প্রকৃত তাকওয়ার পরিচায়ক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, মুত্তাকি হওয়ার জন্য আবশ্যকীয় বিষয় হল বড় বড় পাপ, যেমন ব্যভিচার, চুরি, অনুরধিকার খর্ব করা, রিয়া, আত্মশ্লাঘা পরিত্যাগের ক্ষেত্রে দৃঢ় হওয়া আর ঘৃণ্য বদভ্যাস পরিত্যাগ করে তার মোকাবেলায় উন্নত নৈতিক গুণাবলী অবলম্বন, মানুষের সাথে সদ্ব্যবহার, সুন্দর ব্যবহার এবং সহানুভূতিশীল হওয়া, আল্লাহ তাআলার প্রতি প্রকৃত বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন এবং আল্লাহ তাআলার মকামে মাহমুদ সন্ধান করা, এই সমস্ত কাজ করলে মানুষ মুত্তাকি আখ্যায়িত হয়। যাদের ভিতর এই সমস্ত গুণাবলী সমবেত হয়, তারাই গুণাবলীর সমাহার হয়, তারাই মুত্তাকি হয়ে থাকে। কারো ভিতরে যদি এই সমস্ত গুণের কোনটি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে সে মুত্তাকি আখ্যায়িত হবে না যতক্ষণ পর্যন্ত মোটের উপর উন্নত নৈতিক গুণাবলী তার ভিতর না থাকবে। এমন ব্যক্তির জন্য বলা হয়েছে, আর এরপর তাদের আর চাই বা কি। আল্লাহ তাআলা এমন মানুষের তত্ত্বাবধান করেন যেভাবে তিনি স্বয়ং বলেন যে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সালেহীন, অর্থাৎ তিনি এই সমস্ত পুণ্যবানদের এমন, অর্থাৎ তিনি পুণ্যবানদের সাথী হয়ে থাকেন, তাদের তত্ত্বাবধান করে থাকেন। হাদিসে আছে, তিনি বলেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলা এমন লোকদের হাত হয়ে যান যার দ্বারা তারা ধরে, তাদের চোখ হয়ে যান যার দ্বারা তারা দেখে, তাদের কান হয়ে যান যার দ্বারা তারা শুনে, তাদের পাও হয়ে যান যার মাধ্যমে তারা হাঁটে। আর এক হাদিসে আছে যে আমার বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করে, আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। অন্যত্র বলেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর বন্ধুর উপর আক্রমণ করে, আল্লাহ তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে সিংহ শাবককে ছেনার পর সিংহ মা যে ছিনে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অতএব কত সৌভাগ্যবান তারা যাদের ওয়ালি বা বন্ধু আল্লাহ তাআলা হন, আর যাদের ওয়ালি বা বন্ধু আল্লাহ তাআলা তাদের দুঃখ এবং ভয় এমনিতেই উবে যায়। ভবিষ্যতে নেক কর্ম এবং সৎকর্মের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ হয়, অতীতে কোনো মন্দ কর্ম থাকলেও তা ক্ষমা করে দেয়া হয়। মানুষ সাধারণত নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভীত বা ত্রস্ত থাকে। দৃষ্টান্তস্বরূপ এখানে অনেক এমন অনেকে সাইলেম করেছেন, তারা সবসময় চিন্তিত থাকেন যে আল্লাহ জানে কি সিদ্ধান্ত হবে, জানি না কি হবে। অনেককে আমি দেখেছি এই ভয়ের কারণে তাদের ওজন বেশ কয়েক সের কমে গেছে। সাক্ষাতের সময় তাদেরকে গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়। অনেকেই ব্যবসার কারণে দুশ্চিন্তাগ্রস্ত, ভীত ত্রস্ত, জানি না ভবিষ্যতে কি হবে। ছাত্ররা পরীক্ষার কারণে ভীত ত্রস্ত থাকে। এক কথায় ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকে যতক্ষণ পর্যন্ত এর ফলাফল সামনে প্রকাশ না পায়। একইভাবে দুঃখকে নিন, এগুলো অতীতের কোন বিষয়ের জন্য হয়ে থাকে। যত বড় দুঃখ হবে ততই মানুষ দুঃখ ভারাক্রান্ত দেখা যায়। অনেক দুনিয়াদার মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষতিতে এতটা প্রভাবিত হয় যে চিররোগী হয়ে যায়, অনেকের মানসিক ভারসাম্য হারিয়ে যায়, অনেকের হৃদয়ের উপর এমন প্রভাব পড়ে যে স্থায়ীভাবে তারা শয্যাশায়ী হয়ে যায় বা এই দুনিয়া থেকেই চলে যায়। সার কথা হল, একজন মুত্তাকি মুমিন এবং হিতৈষী এবং উপকারী ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তাদের কোনো ভয়ও হবে না, দুঃখও নেই। একজন ধার্মিক বা দিনদার মানুষ যে ঐশী বৈশিষ্ট্য বা গুণাবলীর সঠিক উৎপত্তি রাখে, জ্ঞান রাখে এবং তদনুসারে জীবনযাপনের চেষ্টা করে, এমন মানুষ বস্তু স্বার্থে কখনো এইভাবে দুঃখ ভারাক্রান্ত হয় না। এতে সন্দেহ নেই যে নেক মানুষ বা ধার্মিকরাও দুঃখিত এবং পরেশান হন, কিন্তু এটি দুনিয়ার বা বস্তুবাদী জগতের জন্য দুঃখ নয়, আল্লাহর সন্তুষ্টির দুঃখ এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা এবং বেদনা তাদের হৃদয়ে বিরাজ করে। মসিমদ একটা পংক্তি আছে, দিন রাত আমি এই চিন্তায় থাকি যে সেই বন্ধু কখন আমার প্রতি সন্তুষ্ট হবেন। এই দিলদার বা বন্ধুকে সন্তুষ্ট করার বেদনা এবং চিন্তা তাদের মাথায় বিরাজ করে। তাদের মনোযোগ দোয়া এবং জিক্রে এলাহির প্রতি নিবদ্ধ করে এই ভয় এবং এই দুশ্চিন্তা। আর আলা বি জিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুবের যে আওয়াজ, তাদের হৃদয়ের প্রশান্তির কারণ হয়ে থাকে। আল্লাহর স্মরণই তাদেরকে প্রশান্ত করে, যা অতীতের দুঃখ বেদনাকেও দূরীভূত করে, ভবিষ্যৎ ভয় ভীতিকেও দূর করার নিশ্চয়তা এর মাঝে রয়েছে তাদের জন্য। তাকওয়ার উপরে যারা বিচরণ করে তাদের ভয় আসলে ভালোবাসা এবং প্রেমের ভীতি হয়ে থাকে। তাকওয়ার অর্থ হলো এমন ভয় বা এমন উৎকণ্ঠা যা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য বিরাজ করে। অতএব এই বেকুলতা, এই উৎকণ্ঠা তাদের হৃদয়কে মজবুত করে এবং দৃঢ় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে থাকে, সন্তুষ্টি অর্জনের শুভ সংবাদ নিয়ে আসে। অপরদিকে দুনিয়ার কীট বা বস্তুবাদী মানুষের দুশ্চিন্তা তাদের হৃদয়কে দুর্বল করে, তাদের হৃদয়ের উপর তা আক্রমণ করে, আক্রমণ হানে। আর খোদার যারা তাকওয়া অবলম্বন করে, যারা সৎকর্মশীল, যারা মানুষ এবং বন্দার অধিকার প্রদানের ব্যাপারে সচেতন, তারা নিজেদের কর্মের প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখে, আর এই কারণেই খোদার কৃপাভাজন হন তারা। আর এটি দুনিয়ার কীট এবং ধার্মিক ব্যক্তির ভয় এবং দুঃখের মাঝে পার্থক্য। সুতরাং এক আহমদিকে নিজের অবস্থার ভিতরে এমন পবিত্র পরিবর্তন আনা উচিত যা তাকে তাকওয়ার পথে প্রতিষ্ঠিত রাখবে এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবে, নেককর্মশীলদের অন্তর্ভুক্ত করবে, যেন খোদার নৈকট্য প্রতিটি মুহূর্তে লাভ হতে থাকে, যা ইহ এবং পারলৌকিক ভয় ভীতি থেকে আমাদেরকে নিরাপদ রাখবে। আমাদের দুঃখ বা বেদনা যদি থেকে থাকে, তা শুধু খোদার ভালোবাসাকে হৃদয়ে বদ্ধমূল করার উদ্দেশ্যে হয়ে থাকে। খোদার খোদার এসান এবং খোদার অনুগ্রহ এর ফলে আরো বৃদ্ধি পাবে। খোদার ভালোবাসার সঠিক মানে যদি আমরা অধিষ্ঠিত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের চিরসাথী হবেন, আর খোদার অনুগ্রহ রাজিও এর ফলে আবার নতুনভাবে বৃদ্ধি পাবে। আল্লাহ যখন দেখবেন যে আমার বান্দা সৎকর্মে উন্নতি করছে, আর আমার সন্তুষ্টির জন্য আমার গুণাবলী অবলম্বন করছে, আমি কেন তার উপর অনুগ্রহ বাড়ি বর্ষণ করব না? আল্লাহ তাআলা অনুগ্রহ বহুগুণ বর্ধিত করে থাকেন। অতএব আল্লাহর অনুগ্রহের যখন বৃষ্টি হয়, তখন এই দুনিয়ার দুশ্চিন্তা শুধু দূরীভূতই হয় না, বরং খোদার এহসান এবং অনুগ্রহ এবং তার নিয়ামত রাজিকে সামলানো কঠিন হয়ে যায়, গোলায় ধরে না তা। এক মোমেনকে প্রকৃত তাকওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে মসেমত বলেন যে প্রকৃত তাকওয়া এবং অজ্ঞতা সহাবস্থান করতে পারে না। প্রকৃত তাকওয়া নিজের সাথে একটা আলো রাখে, যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি। হে ইমানদার ব্যক্তিরা, হে যারা ইমান এনেছ, যারা তোমরা তাকওয়ার উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহ তালার জন্য তাকওয়ার উপর অবিচল এবং প্রতিষ্ঠিত থাকো, তাহলে আল্লাহ তোমাদের এবং তোমাদের শত্রুদের মাঝে একটা পার্থক্য রাখবেন। সে পার্থক্য হলো তোমাদেরকে এক আলো দেয়া হবে, যার মাধ্যমে তোমরা সকল পথ অতিক্রম করবে, অর্থাৎ সেই নূর বা যে আলো তোমাদের সকল কথা কর্ম এবং ইন্দ্রিয়েও সঞ্চালিত হবে, তোমাদের চিন্তাধারা আলোকিত হবে, তোমাদের অনুমানের কথা তো একটা আলো থাকবে, তোমাদের চোখে, তোমাদের কানে, মুখে, তোমাদের বক্তৃতায়, তোমাদের প্রতিটি গতিবিধি চলাফেরায় একটা আলো এবং জ্যোতি থাকবে, আর যে পথে তোমরা হাঁটবে সেই পথ হবে আলোকিত। এক কথায় তোমাদের যত পথ, যত শক্তিমত্তা, যত ইন্দ্রিয় আছে সব আলোতে ভরে যাবে, তোমরা আপাদমস্তক অর্থাৎ মূর্তিমান নূর এবং আলো হবে। তো আল্লাহর বান্দা যখন এমন অবস্থা লাভের চেষ্টা করে, এমন অবস্থায় পৌঁছার চেষ্টা করে, তখন তার যারা বিরোধিতা করে তারা ধরা পড়ে। আল্লাহ তাআলা করুন আমরা যেন এই মান অর্জন করতে পারি, যে পর্যায়ে আমরা নিজেরাও কল্যাণ মণ্ডিত হব এবং অন্যকে কল্যাণ মণ্ডিত করব, এবং বিরোধীদের আক্রমণ থেকে আমরা নিরাপদ থাকব, বিরোধীদের প্রতিটি দুষ্কৃতি যেন তাদের উপর আঘাত হানে। আর এমন অবস্থা যদি হয় তাহলে যেখানে আমরা খোদার স্নেহ এবং ভালোবাসাকে আকর্ষণ করব, যেখানে নিঃস্বার্থভাবে মানবতার সেবা করব, যেখানে ইসলামের বাণী পৃথিবীকে আমরা পৌঁছাব, সেখানে আহমদীয়তের বিরোধীদের ধরা পড়ার দৃশ্য আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া করা এবং এই মানে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, এই পর্যায়ে পৌঁছার আমাদেরকে তৌফিক দান করুন। আজও একটি গায়বানা জানাজা পড়াব, এটি জনাব ডাক্তার মোহাম্মদ আমির সাহেবের জানাজা। তিনি ডিসপেন্সার ছিলেন, ডাক্তার আখ্যায়িত হতেন, হারনাই বেলুচিস্তানের অধিবাসী ছিলেন তিনি। 1 ডিসেম্বর 2011 ক্লিনিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি করে তাকে হত্যা করে। শাহাদতের ঘটনা অনেক দেরিতে এসেছে, কারণ সেখানে কোনো জামাত ছিল না, তাই জানা যায়নি। তার স্ত্রী ও হারনাই হাসপাতালে কাজ করছিলেন। খুশাবের কায়দাবাদে জামাতভুক্ত হন, পরিবারে একমাত্র আহমদি ছিলেন তিনি তার বংশে। এমন একটি সংগঠনের সাথে তার সম্পর্ক ছিল যারা পাকিস্তানে উগ্রতার জন্য কুখ্যাত, তারা কেউ সহ্যই করতে পারবে না যে তাদের কোনো ব্যক্তি আহমদি হবে। যাই হোক, তার শাহাদতের এটিও একটি কারণ হতে পারে এই এই পরিবার মুজাফরগড়ের অধিবাসী। 1994 আহমদিয়াত গ্রহণ করেন, 1998 বিয়ে করেন, দুটো ছোট কম বয়সী সন্তান আছে তার। অত্যন্ত নেক এবং নিষ্ঠাবান এক মানুষ ছিলেন। আল্লাহ তালা তার মাগফেরত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার খোদার সন্তুষ্টির জান্নাতে তাকে স্থান দেন, তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা ধৈর্য ধরার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ